বিসমিল্লাহ রহমান রহিম, আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের 1-4 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। আল্লাহু نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل من قبل هدى للناس وأنزل الفرقان إن الذين كفروا بآيات الله لهم عذاب شديد والله عزيز ذو انتقام إن الذين كفروا بآيات الله لهم عذاب والله عزيز ذو انتقام صدق الله العلي।
বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই, তিনি চিরঞ্জীব, সব কিছুর ধারক। তিনি আপনার প্রতি কিতাব নাজিল করেছেন সত্যতার সাথে, যা পূর্ববর্তী ঐশী গ্রন্থগুলোকে প্রত্যয়ন করে। ইতিপূর্বে তিনি মানব জাতিকে সত্য পথ প্রদর্শনের জন্যে তাওরাত ও ইঞ্জিল অবতীর্ণ করেছেন এবং তিনি ন্যায় অন্যায়ের মীমাংসাকারী রূপে কোরআন অবতীর্ণ করেছেন। নিশ্চয়ই যারা আল্লাহর নিদর্শনাবলীকে অমান্য করে তাদের জন্যে রয়েছে কঠোর শাস্তি। বস্তুত আল্লাহ মহাপরাক্রমশালী, দণ্ডদাতা। সদাকাল্লাহুল আলিয়্যুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তিলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত এবং মধ্যপ্রাচ্য সহ সমগ্র বিশ্বে। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এরপর শুনবেন গুরুত্বপূর্ণ সংবাদের বিশ্লেষণ নিয়ে প্রতিবেদন। শ্রোতা বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তাঁরা জানেন সংবাদ পরিবেশনায় আমরা নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের খবরাখবরের পাশাপাশি বিশ্বের মজলুম জনগোষ্ঠীর খবরকেও আমরা গুরুত্বের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাকহীনদের কণ্ঠস্বর। যারা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বের এই নিপীড়িত কণ্ঠস্বর শুনতে চান, তারা রেডিও তেহরানের সামাজিক মাধ্যমেও যুক্ত হতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন persetoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/persetoday বাংলা। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাদর ফাইভ স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই মেইলে radiotehran1982@gmail.com। সংবাদ বিশ্লেষণের পর গুরুত্বপূর্ণ শিরোনামগুলো আরেকবার জানিয়ে দেয়া হবে। তো এখন শোনা যাক সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থায় ইরান বিরোধী পশ্চিমা দেশগুলোর প্রস্তাব পাশ, জরুরি পদক্ষেপ নিতে তেহরানের প্রতি আহ্বান। আন্তর্জাতিক আদালতের ঐতিহাসিক রায়, বিশ্বব্যাপী তার প্রতিক্রিয়া। 120টির বেশি দেশে ভ্রমণ করতে পারবেন না নেতানিয়াহু। ভারত সহ প্রতিবেশী সবার সঙ্গে সুসম্পর্ক, কারোর সঙ্গে শত্রুতা নয়, জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। এবং পাকিস্তানের সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানালেন ইরানের প্রেসিডেন্ট, নিহতদের পরিবারবর্গকে জানালেন সমবেদনা। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন এবারে বিস্তারিত। পরিবেশনায় রয়েছি রেজওয়ান হোসেন। ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির বিরুদ্ধে ইউরোপের তিন দেশ ব্রিটেন, ফ্রান্স, জার্মানি এবং আমেরিকার প্রস্তাবিত খসড়া প্রস্তাব আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার নির্বাহী পরিষদে অনুমোদিত হয়েছে। প্রস্তাবের পক্ষে 19টি এবং বিপক্ষে 3টি ভোট পড়েছে। 12টি দেশ ভোটদানে বিরত ছিল। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সাথে ইরানের সহযোগিতার কথা উল্লেখ না করেই ওই খসড়া প্রস্তাব গ্রহণ করা হয়েছে। ওই প্রস্তাবে কথিত প্রতিরক্ষা সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় এবং জরুরি পদক্ষেপ নিতে তেহরানের প্রতি আহ্বান জানানো হয়েছে। প্রস্তাবে ইহুদিবাদী ইসরায়েলের মিথ্যা বানোয়াট এবং জাল তথ্যের ভিত্তিতে সুরক্ষানীতির দাবিগুলোর পুনরাবৃত্তি করা হয়েছে। ইরানকে বলা হয়েছে তাদের দুটি অঘোষিত স্থানে মনুষ্যসৃষ্ট যে ইউরেনিয়াম কণা নিয়ে কাজ চলছে সে সম্পর্কে বিশ্বাসযোগ্য ব্যাখ্যা প্রদান করতে হবে। সেই সঙ্গে ওই দুটি স্থান সম্পর্কে পরমাণু সংস্থাকে জানাতেও বলা হয়েছে। এই কাজে কোনো রকম সময় নষ্ট করা যাবে না। আইএইএর প্রয়োজনীয় তথ্য নথি এবং উত্তর দেওয়ার পাশাপাশি ওই সংস্থার পরিদর্শকদেরকে সহযোগিতা করতেও বলা হয়েছে ওই প্রস্তাবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি বলেছেন তার দেশের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের সাম্প্রতিক আগ্রাসনের জবাব অনিবার্য ও নিশ্চিতভাবে দেয়া হবে, তবে এর সময় ও পদ্ধতি সামগ্রিক পরিস্থিতির উপর নির্ভর করবে। আরাকচি তেহরানে নিজ দপ্তরে লেবাননের আল মায়াদিন টেলিভিশনকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে আরও বলেছেন, ট্রু প্রমিস থ্রি অভিযান প্রতিশ্রুতি অনুযায়ী চালানো হবে। তিনি বলেন, ইহুদিবাদী সরকার ইরানকে উস্কানি দিয়ে আঞ্চলিক যুদ্ধ জড়াতে চেয়েছিল, কিন্তু ইরান বিজ্ঞচিতভাবে সেই ফাঁদে পা দেয়া থেকে বিরত থেকেছে। ইসরায়েলকে জবাব দিতে গিয়ে ইরান যেমন তাড়াহুড়ো করবে না, তেমনি দেরি করাও হবে না। তেহরান বৈধভাবে আন্তর্জাতিক আইন অনুযায়ী তেল আবিবকে জবাব দেবে বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন। ইরানের পারমাণবিক স্থাপনার উপর হামলা চালানোর ব্যাপারে ইসরায়েলকে সতর্ক করে দিয়ে আরাকচি বলেন, এ ধরনের ভুলের সমপর্যায়ের উত্তর দেবে তেহরান। আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও বরখাস্তকৃত যুদ্ধমন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে যে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে তাকে স্বাগত জানিয়েছে ইরান। তেহরান বলেছে, এই রায় ইসরায়েলের পাশাপাশি পশ্চিমাদের জন্য কলঙ্ক বয়ে এনেছে। ইরানের বৈদেশিক সম্পর্ক বিষয়ক কৌশলগত পরিষদের চেয়ারম্যান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ কামাল খারাজি তেহরানে এক বক্তৃতায় এই প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেন, ইউরোপীয় দেশগুলোকে এখন প্রথমত আইসিসির নির্দেশ বাস্তবায়ন করতে হবে এবং দ্বিতীয়ত এই প্রশ্নের জবাব দিতে হবে যে তারা এতদিন কেন এমন জঘন্য অপরাধীদের পৃষ্ঠপোষকতা দিয়ে এসেছে, তারা কেন এতদিন এই যুদ্ধাপরাধীদের সব ধরনের সমরাস্ত্র ও অর্থ দিয়ে সহযোগিতা করে এসেছে। খারাজি আরও বলেন, ইউরোপীয়দেরকে এখন একথা স্পষ্ট করতে হবে যে ইসরায়েলি নেতাদের যুদ্ধাপরাধের বিষয়টি যখন আদালতে প্রমাণিত হয়েছে তখনও কি তারা তেল আবিবের প্রতি আগের মতো রাজনৈতিক, অর্থনৈতিক ও সমরাষ্ট্রগত সহযোগিতা করে যাবে, নাকি তারা ভিন্ন কোনো পথ বেছে নেবে। বিশ্বের বেশিরভাগ দেশ ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইসিসির রায়কে স্বাগত জানিয়েছে। তারা বলেছে, আইসিসির এই ঐতিহাসিক রায় বাস্তবায়ন করতে সবাই বাধ্য। ইউরোপীয় ইউনিয়ন বা ইইউর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেফ বোরেল বলেছেন, আইসিসির এ রায় রাজনৈতিক নয়, কাজেই এ রায়কে সম্মান জানাতে এবং তা বাস্তবায়ন করতে হবে। জর্দান সফরত বোরেল বলেন, ইইউভুক্ত সবগুলো দেশ আইসিসির সদস্য। নেদারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী ক্যাসপার ভেল্ডক্যাম্প বলেছেন, নেতানিয়াহু তার দেশের মাটিতে পা রাখলেই তাকে গ্রেফতার করা হবে। আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী সাইমন হ্যারিস বলেছেন, আইসিসির সিদ্ধান্ত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে যে বৃহস্পতিবার আইসিসির সিদ্ধান্তের পর নেতানিয়াহু এখন আনুষ্ঠানিকভাবে একজন ওয়ান্টেড ব্যক্তি। অ্যামনেস্টি সেক্রেটারি জেনারেল অ্যাগনেস ক্যালামর্ড এক বিবৃতিতে বলেছেন, নেতানিয়াহু এখন আনুষ্ঠানিকভাবে একজন ওয়ান্টেড ব্যক্তি। ক্যালামর্ড বলেন, আমরা আইসিসির সকল সদস্য রাষ্ট্র এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে আদালতের সিদ্ধান্তের প্রতি সম্মান প্রদর্শন করার অনুরোধ করছি। আইসিসির নির্দেশ অনুযায়ী তারা যেন নেতানিয়াহু ও গ্যালান্টকে গ্রেফতার করে আদালতের কাছে হস্তান্তর করে।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dm।
ফিরে আসি বিশ্ব সংবাদে। যুদ্ধাপরাধী নেতানিয়াহু বিশ্বের কোন কোন দেশ ভ্রমণ করতে পারবেন না, এরকম একটি প্রশ্ন উঠেছে। মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের অভিযোগে ইহুদিবাদী ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সাবেক যুদ্ধমন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার পর এই প্রশ্ন উত্থাপিত হল। গত 7 অক্টোবর 2023 সাল থেকে মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত ওই দুই ইসরায়েলি যুদ্ধাপরাধীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। বার্তা সংস্থা স্পোটনিকের বরাত দিয়ে পার্স টুডে জানিয়েছে, আন্তর্জাতিক অপরাধ আদালত প্রতিষ্ঠার লক্ষ্যে রোম সংবিধি নামক একটি চুক্তি 1998 সালের 17 জুলাই ইতালি রোমে একটি কূটনৈতিক সম্মেলনে গৃহীত হয়। এটি 2002 সালের 1 জুলাই কার্যকর হয়। 2024 সালের ফেব্রুয়ারি পর্যন্ত 124টি দেশ এই চুক্তিতে সই করেছে। কারো বিরুদ্ধে আইসিসি গ্রেফতারি পরোয়ানা জারি করলে এসব দেশ তাদের গ্রেফতার করতে বাধ্য। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে। সবার সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে শত্রুতা নয়, এই নীতি অনুসরণের মাধ্যমে ভারত সহ প্রতিবেশী সকল রাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামী সুসম্পর্ক বজায় রাখতে চায় বলে জানিয়েছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। আজ ভারতের আনন্দবাজার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। জামায়াতে ইসলামীর ভারত বিরোধিতা প্রশ্নের জবাবে ডক্টর শফিকুর রহমান বলেন, সম্পূর্ণ অস্বীকার করছি, এই ধারণা ভিত্তিহীন। উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাদের নিশানা করে এই মতবাদ ছড়ানো হয়েছে যাতে জামায়াতের রাজনীতির মিথ্যা ব্যাখ্যা ও বিভ্রান্তি তৈরি হয়। সমান মর্যাদা এবং সম্মানের ভিত্তিতে আমরা ভারত সহ সমস্ত প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চাই। আমাদের আন্তর্জাতিক নীতি সবার সঙ্গে বন্ধুত্ব, কারোর সঙ্গে শত্রুতা নয়। চাই ভারতও একই রকম সাড়া দিক, পারস্পরিক বিশ্বাস এবং সহাবস্থানের ভিত্তিতে। এমন প্রশ্নের জবাবে জামায়াতের আমির বলেন, জামায়াত একটি আধুনিক, উদার এবং গণতান্ত্রিক দল যার ভিত্তি ইসলামী আদর্শ। এদিকে বাংলাদেশের টেকসই অর্থনীতি, স্থিতিশীলতা প্রবৃদ্ধির পাশাপাশি অর্থবহ ও মানসম্পন্ন চাকরির ক্ষেত্রে সহযোগিতার লক্ষ্যে 4 দিনের সরকারি সফরে ঢাকায় পৌঁছেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের বাইডেন প্রশাসনের শ্রম বিষয়ক একটি প্রতিনিধি দল। আজ সকালে ঢাকায় পৌঁছে শ্রমিকদের কাজের পরিবেশ নিয়ে শ্রমিক সংগঠন সলিডারিটি সেন্টারের সঙ্গে বৈঠক করেছেন তারা। এদিন দুপুরে আন্তর্জাতিক শ্রম সংস্থা ILO-র সঙ্গে বৈঠক করেছেন। দেশটির অন্তর্বর্তী সরকারের প্রতিটি পক্ষের সঙ্গেও বৈঠক করবেন বলে কথা রয়েছে। ভারতের আদানি শিল্পগোষ্ঠীর সঙ্গে $250 কোটি মার্কিন ডলারের বেশি অর্থের চুক্তি বাতিলের ঘোষণা দিয়েছে আফ্রিকার দেশ কেনিয়া। বার্তা সংস্থা রয়টার্সের বরাতে এই তথ্য জানিয়েছে আল জাজিরা। ঘুষ ও প্রতারণার অভিযোগে যুক্তরাষ্ট্রে আদানি গোষ্ঠীর চেয়ারপারসন গৌতম আদানি অভিযুক্ত হওয়ার পর কেনিয়া এই ঘোষণা দিল। বিশ্বের অন্যতম শীর্ষ ধনী গৌতম আদানি। গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের কৌশলীরা গৌতম আদানি ও তার কয়েকজন সহযোগীকে অভিযুক্ত করেন। একই দিন গৌতম আদানির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। তার ভাতিজা সাগর আদানির বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এদিকে এমন কথাও শোনা যাচ্ছে, বাংলাদেশ সরকারও বিদ্যুৎ চুক্তি নিয়ে নতুন করে আদানি গোষ্ঠীর সঙ্গে আলোচনার দাবি জানাতে পারে। পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কুর্রামের নিম্নাঞ্চলে যাত্রীবাহী গাড়ি লক্ষ্য করে উগ্র তাকফিরি সন্ত্রাসীদের চালানো বন্দুক হামলার তীব্র নিন্দা জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। একই সঙ্গে তিনি এই ঘটনায় নিহতদের পরিবারবর্গের পাশাপাশি পাকিস্তানের সরকার ও জনগণকে সমবেদনা জানিয়েছেন। বৃহস্পতিবারের ওই পাশবিক হামলায় অন্তত 42 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 29 জন। পুলিশ জানিয়েছে নিহতদের মধ্যে 3 জন নারী। একটি গাড়ি পেশোয়ার থেকে পারাচিনারে এবং অন্যটি পারাচিনার থেকে পেশোয়ারে যাত্রী নিয়ে যাচ্ছিল। ওই দুটি গাড়িতে গুলি চালায় বন্দুকধারীরা। পাকিস্তানের শিয়া জনগোষ্ঠী এই ঘটনায় 3 দিনের শোক ঘোষণা করেছে। তারা আজ নিজেদের নিরাপত্তার দাবিতে রাজধানী ইসলামাবাদে বিক্ষোভ করবেন বলে কথা রয়েছে। পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ আলাদা আলাদা বার্তায় কুর্রাম অঞ্চলের বেসামরিক নাগরিকদের ওপর চালানো ওই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও শোক সন্তপ্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়েছেন। তেহরানে জুমার নামাজের খতিব বলেছেন, ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির বিরুদ্ধে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা IAEA-র নির্বাহী বোর্ডের বিবৃতি থেকে বোঝা যায় তারা ইসরায়েলের সাথে তাল মিলিয়ে এগোচ্ছে। তিনি বলেন, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় IAEA-র ইরান বিরোধী বিবৃতির শক্ত জবাব দেবে বলে আশা করি। ইরনার উদ্ধৃতি দিয়ে পার্স টুডে জানিয়েছে, জুমার নামাজের খতিব আয়াতুল্লাহ সৈয়দ আহমদ খাতামি ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির বিরুদ্ধে ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি ও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রস্তাবের অনুমোদনের প্রতিক্রিয়ায় বলেছেন, বিশ্বের জানা উচিত এই বিবৃতিটি ইসরায়েলের সমর্থনে যে ইসরায়েল ফিলিস্তিনে গণহত্যা চালাচ্ছে। আর এর সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে। সাম্প্রতিক মাসগুলোতে পাশ্চাত্যের আচরণ থেকে বোঝা যায় যে তারা ইরানের প্রতি সম্পূর্ণ সাংঘর্ষিক নীতি গ্রহণ করেছে। এ অবস্থায় কিছু বিশেষজ্ঞ মনে করেন, ইরানের পারমাণবিক কর্মসূচি এমন এক পর্যায়ে এসে দাঁড়িয়েছে যে সেখান থেকে পিছু না হটার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার এখনই উপযুক্ত সময়। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছি আমি রেজওয়ান হোসেন। কিছু বিশেষজ্ঞ বিশ্বাস করেন যে ইরানের পারমাণবিক কর্মসূচি এমন এক পর্যায়ে এসে দাঁড়িয়েছে যে সেখান থেকে পিছু না হটার ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার এখনই উপযুক্ত সময়। সাম্প্রতিক মাসগুলোতে ইউরোপ ও আমেরিকার আচরণ ও অবস্থান থেকে বোঝা যায় যে তারা ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতি সম্পূর্ণ সাংঘর্ষিক নীতি গ্রহণ করেছে এবং একটি সংবাদপত্রের উদ্ধৃতি দিয়ে পার্স টুডে জানিয়েছে, ইরান বারবার জোর দিয়ে বলে আসছে যে তারা উত্তেজনা কমাতে চায় এবং শত্রুতার অবসান চায়। কিন্তু পশ্চিমা দেশগুলো তেহরানের এই ইতিবাচক প্রচেষ্টার প্রতি সাড়া তো দেয়নি, বরং তারা ইরানের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলে তেহরানের উপর চাপ এবং হুমকি অব্যাহত রেখেছে। বিগত বছরগুলোতে ইরান আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ঘোষণা করেছে যে তার পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ এবং পারমাণবিক অস্ত্র নির্মাণ না করার ব্যাপারে তেহরান যে নীতি গ্রহণ করেছে তা থেকে কোনো বিচ্যুতি ঘটেনি। এছাড়া ইসলামী প্রজাতন্ত্র ইরান বারবার ইউক্রেনে অস্ত্র পাঠানোর পশ্চিমা দাবি প্রত্যাখ্যান করে ইউক্রেন যুদ্ধ বিষয়ে তার অবস্থান স্পষ্ট করা সত্ত্বেও পশ্চিমা দেশগুলো চাপ এবং হুমকির ভাষা ব্যবহার করে আসছে। তারা ইরানের সহযোগিতার অপব্যবহার করছে এবং সংলাপের পরিবেশ তৈরি করার পরিবর্তে তারা উত্তেজনা তৈরি করছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার বোর্ড অব গভর্নর্স এর বৈঠক, যেখানে পরমাণু কর্মসূচি এবং সংস্থাটির সঙ্গে ইরানের সহযোগিতার মাত্রা পর্যালোচনা করার কথা রয়েছে, সেটি গতকাল ভিয়েনায় শুরু হয়েছে। ইউরোপের তিনটি দেশ, ইংল্যান্ড, জার্মানি এবং ফ্রান্স, ইসলামী প্রজাতন্ত্রের বিরুদ্ধে একটি খসড়া প্রস্তাব পেশ করেছে। প্রস্তাবে ইরানের উপর চাপ বাড়াতে ইউরোপীয়দের কঠোর সিদ্ধান্তের কথা বলা হয়েছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মহাসচিবের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি স্পষ্টভাবে সতর্ক করেছেন যে ইরান এই প্রস্তাবের মুখে চুপ করে বসে থাকবে না। তিনি জোর দিয়ে বলেছিলেন যে যদি ইউরোপীয় দেশগুলো সংঘর্ষের পথ বেছে নেয় এবং ইরানের বিরুদ্ধে কোনো হস্তক্ষেপমূলক এবং ধ্বংসাত্মক প্রস্তাব জারি করা হয়, তাহলে আমরা অবিলম্বে সমানুপাতিক পাল্টা ব্যবস্থা গ্রহণ করব। বিগত বছরগুলোতে JCPOA থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহার এবং ইউরোপের প্রতিশ্রুতি পালনে ব্যর্থ হওয়া সত্ত্বেও ইরান যতটা সম্ভব তার প্রতিশ্রুতিতে অটল থাকার এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তার স্বচ্ছতা দেখানোর চেষ্টা করেছিল। কিন্তু তেহরানের এই ইতিবাচক পদক্ষেপের জবাব না দিয়ে পশ্চিমারা হুমকি ও নিষেধাজ্ঞার পথ বেছে নিয়েছে। এমতাবস্থায় ইরানকে এসব হুমকির বিরুদ্ধে দৃঢ় এবং শক্ত সিদ্ধান্ত নিতে হবে বলে কিছু বিশ্লেষক মনে করেন। ইরানের স্ট্র্যাটেজিক কাউন্সিল অব ফরেন রিলেশনস এর প্রধান কামাল খারাজি এর আগে এক সাক্ষাৎকারে উল্লেখ করেছিলেন যে হুমকির যুগে ইরান তার প্রতিরক্ষা নীতিতে পরিবর্তন আনতে পারে। পশ্চিমাদের আচরণের জবাবে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা বাড়াতে পারে এবং IAEA-র সঙ্গে সহযোগিতা কমিয়ে দিতে পারে। খারাজি যেমন উল্লেখ করেছেন,
হুমকির সময় হলো গুরুত্বপূর্ণ এবং অপরিবর্তনীয় সিদ্ধান্ত নেওয়ার সেরা সময়। কিছু বিশেষজ্ঞ এও মনে করেন যে ইরানের পারমাণবিক কর্মসূচি এমন এক পর্যায়ে এসে দাঁড়িয়েছে যে সেখান থেকে পিছু না হটার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার এখনই উপযুক্ত সময়। সাম্প্রতিক দিনগুলোতে ইরানি কর্মকর্তাদের আচরণ ও বিবৃতির মাধ্যমে এটা স্পষ্ট যে ইরান তার বিরুদ্ধে জারি করা যে কোনো হুমকি ও প্রস্তাবের বিরুদ্ধে যথাযথ ও পাল্টা ব্যবস্থা নিতে প্রস্তুত।
শ্রোতাবন্ধুরা, রেডিও তেহরানের সর্বশেষ খবর সহ সকল বিষয়ে আপডেট পেতে যুক্ত হন আমাদের সোশ্যাল মিডিয়ায়। জানিয়ে দিচ্ছি আমাদের লিঙ্কগুলো। ওয়েবসাইট থেকে লাইভ শোনার লিঙ্ক firsttoday.ir/bn, ফেসবুক লাইভে আমাদের অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/firsttodaybangla, ইউটিউব চ্যানেল থেকে লাইভ শোনার লিঙ্ক www.youtube.com/firsttodaybn, আর্কাইভ থেকে শোনার লিঙ্ক firsttoday.ir/bn/radio/archive, আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক t.me/firsttodaybn। এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাত 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
শ্রোতা বন্ধুরা, এবারে সবশেষে পাওয়া আরও একটি খবর সহ বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো আরও একবার জানিয়ে দিচ্ছি। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থায় ইরান বিরোধী পশ্চিমা দেশগুলোর প্রস্তাব পাশ, জরুরি পদক্ষেপ নিতে তেহরানের প্রতি আহ্বান। আন্তর্জাতিক আদালতের ঐতিহাসিক রায়, বিশ্বব্যাপী তার প্রতিক্রিয়া। 120টির বেশি দেশে ভ্রমণ করতে পারবেন না নেতানিয়াহু। ভারত সহ প্রতিবেশী সবার সঙ্গে সুসম্পর্ক, কারো সঙ্গে শত্রুতা নয়, জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। পাকিস্তানের সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানালেন ইরানের প্রেসিডেন্ট, নিহতদের পরিবারবর্গকে জানালেন সমবেদনা। এবারে আরও একটি খবর। মুসলিম জাতিগুলোকে সেনাবাহিনী গঠন করে শত্রুদের বিরুদ্ধে জিহাদে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন। এটি বলেছে, মুসলিম জাতিগুলোকে পরাভূত করে রাখার যে ষড়যন্ত্র আমেরিকা ইসরায়েল করছে, তা থেকে বের হওয়ার অন্য কোনো বিকল্প নেই। হুথি নেতা আব্দুল মালিক আল হুথি বৃহস্পতিবার রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বলেন, মুসলিম ও আরব দেশগুলো যদি কোরআনে বর্ণিত জিহাদের পথ অবলম্বন করত, তাহলে তারা ফিলিস্তিনি ভূখণ্ড সহ গোটা অঞ্চলকে ইহুদিবাদীদের কবল থেকে মুক্ত রাখতে পারত। আনসারুল্লাহ নেতা বলেন, গাজা উপত্যকার সমর্থনে আরব ও মুসলিম নেতাদের ফাঁপাবুলি বিবৃতি ও শীর্ষ সম্মেলনগুলো এখন পর্যন্ত ব্যর্থতা ছাড়া আর কিছু বয়ে আনেনি। তো শ্রোতা বন্ধুরা, সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ শুনলেন। চলুন এবারে আমাদের পরবর্তী পরিবেশনায় যাওয়া যাক।
আলাপন।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাচ্ছি রেডিও তেহরানের সাপ্তাহিক সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান আলাপনে। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি সবাই ভালো ও সুস্থ আছেন। আজ আমরা বাংলাদেশের সর্বসাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলবো। আর আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। জনাব মাহমুদুর রহমান মান্না, রেডিও তেহরানের আলাপন অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি।
আপনাদেরকে ধন্যবাদ।
জনাব মাহমুদুর রহমান মান্না, দ্য হিন্দুকে দেয়া সাক্ষাৎকারে ডক্টর ইউনুস বলেছেন, নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণে আপত্তি নেই, সবাইকে নির্বাচনে চায় বিএনপি, কিন্তু জন দাবি তো ভিন্ন। বিএনপির এই অবস্থান কেন?
আমি হিন্দুকে দেওয়া সাক্ষাৎকারটা পড়িনি। হয় কি, যদি নিজে পড়া না থাকে বা শোনা না থাকে, তাহলে বলাটা তো ধরেন একজন ঘরে বললেন, কিন্তু সে বলার পেছনেও তার একটা মনোভঙ্গি দৃষ্টিভঙ্গি এগুলো বোঝা যায়, সেটা বোঝার তো সুযোগ নেই এখানে। এখন পর্যন্ত আওয়ামী লীগ সম্পর্কে ডক্টর ইউনুসের কথা কোথাও বলেননি, এখন হঠাৎ করে বলছেন, এটা ঠিক মানুষই বলছে আমার কাছে। কিন্তু এটা আমি বলব যে যে অন্যায় অত্যাচার লুট বিভীষিকা গত 15-16 বছর আওয়ামী লীগ করেছে, তাতে মানুষের আওয়ামী লীগের প্রতি কোন সমর্থন সিম্প্যাথি নাই। তাদেরকে আবার রাজনীতিতে পুনর্বাসনের চিন্তা যিনি করবে সেটা ডক্টর ইউনুস হলেও মানুষ সেটা পছন্দ করবে বলে আমার মনে হয় না, এবং সরকারও সেই ব্যাপারে সাকসেসফুল হবে যে আমার তা মনে হয় না। দেশের মধ্যে আমরা তো দেখছি যে সরকার বেশ কিছু কিছু পদক্ষেপ নিয়েছে যেগুলো আওয়ামী লীগের লুটতরাজ ইত্যাদির বিরুদ্ধে যায়। বিএনপির অবস্থানটা আমি বলতে পারবো না, এখানে একটা কথাই আছে যে সেই চালুগুলো আপনিও হয়তো শুনেছেন যে ভারত আমেরিকার একটা যৌথ প্রয়াস হয়তো এখানে আছে যাতে এখানে চাইনিজ ইনফ্লুয়েন্স না বেড়ে যায়, এবং ওই কারণে ভূ রাজনীতিতেও অনেক প্রভাব পড়ে। বাংলাদেশকে নিয়ে কার কথাটা বেশি হবে বড় থাকবে এই প্রতিযোগিতায় তো আমেরিকা ইন্ডিয়ার মধ্যেও আছে। সেই হিসেবে কিছু কিছু রাজনৈতিক বক্তব্য ইন্ডিয়ান সরকার হয়তো চেষ্টা করে ইউনিয়ন সরকারের মুখ দিয়ে বলাতে।
জি জনাব মান্না, সাম্প্রতিক ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, আওয়ামী লীগের পুনর্বাসনকারীদের ইতিহাস গণশত্রু হিসেবে চিহ্নিত করবে। বিএনপির অবস্থানের সাথে এই বক্তব্য সম্পূর্ণ বিপরীতমুখী, কিভাবে দেখবেন আপনি বিষয়টিকে?
যায় বলতে মানে যেভাবে কথাটা বলা হচ্ছে তাতে তো যায়। একজন বলছেন যে তাদেরকে যারা পুনর্বাসনের চেষ্টা করবে তারা গণশত্রু বা এই ধরনের কিছু হিসেবে চিহ্নিত, আরেকজন বলছে যে তারা এর বিপক্ষে নয়। তো তার মানে তো একটা আর একটার আরেকটাকে সাপোর্ট করে বা সেটাই বোঝা যায়। হাসনাত আবদুল্লাহরা বা ধরেন এই যে ছাত্র শিক্ষার্থী তারা যে আন্দোলনটা করেছে তারপরে তাদের ইমোশন সেন্টিমেন্ট এরকমই থাকার কথা সেটাই করেছে। বিএনপি আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করতে চায় এরকম কথা বলেছে বলে আবার আমি জানি না, এবং আপনি বলছেন বিশ্বকাপ করেছেন আমি দেখি নাই। এটা তারা বলছে যে তারা একটা সরকারি নির্বাহী আদেশে আওয়ামী লীগকে বাতিল করার পক্ষে নয়। আমি তাদের সাথে কথা বলেছিলাম, আমি জিজ্ঞেস করেছি যদি এটা আইনগত কথা করা হতো না তাহলে আমাদের কিছু বলে হচ্ছে নাই, হতেই পারে আওয়ামী লীগ যে মানবতা বিরোধী অপরাধ করেছে সেটা তারা মনে করে, এটা স্টেটমেন্টও আছে তাদের। সেই কারণে ওদের মানে ভূমিকা দেখে বিক্ষুব্ধ হয়ে হাসনাত আবদুল্লাহ এরকম বললো, তাহলে আমি বলবো যে এত ইমোশনাল না হয়ে একটু খুঁজে দেখলে হয় যে ওরা আসলে কি মিন করে। সত্যি সত্যি 15 বছর তো কম কষ্ট আর বিএনপি করে নাই আওয়ামী লীগের আন্ডারে, তাদের আওয়ামী লীগের পক্ষে জানাবার মতো কোনো অ্যাপ্রোচ হয়েছে বলে আমার মনে হয় না।
শ্রোতা বন্ধুরা, বাংলাদেশের সর্বসাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিশিষ্ট রাজনীতিবিদ ও রাজনৈতিক ভাষ্যকার মাহমুদুর রহমান মান্নার সাক্ষাৎকার শুনছেন, ফিরছি শীঘ্রই, আমাদের সাথেই থাকুন। আবারও ফিরে এলাম সাক্ষাৎকারে, জনাব মাহমুদুর রহমান মান্না, বিভিন্ন খবর থেকে জানা যাচ্ছে যে দল গঠনের প্রক্রিয়ায় ছাত্র আন্দোলনের নেতারা বিএনপির এই ভূমিকার কারণেই কি তাদের এই তৎপরতা, আপনি কি বলবেন?
সমাজ চেতনা থেকে পার্টি তো করতেই পারে, যে কেউ প্রত্যেকের অধিকারও আছে, সে হিসেবে তরুণ বা যুব শিক্ষার্থীরা পার্টি করতে যদি চায় করতে পারে। তারা তাদের রাজনীতি ওখানে চিহ্নিত করবে তারা কি চায়, রাজনীতির বয়ান ঠিক করবে, দল করতেই পারে, কিন্তু এইটা কোন কিছুর বিরুদ্ধ মানসিকতা থেকে হলে ওই রাজনীতি ঠিক জনকল্যাণে আসে বলে আমার মনে হয় না। সেই জন্যে আরো একটা প্রশ্ন হয়, সেটা হচ্ছে ছাত্ররা কি ওরা সরকারে আছে নাকি নাই? তাদের তো তিনজন অ্যাডভাইজার ছাত্র তারা, এবং তারা ছাত্রদের প্রতিনিধি হিসেবেই দাবি করে এবং বাস্তবত ব্যাপারটা তাই। এখন আপনি সরকারও থাকবেন আবার বিরোধী দলও থাকবেন, এটা তো ইশরাত সাহেব চেষ্টা করেছিলেন, এবং ক্ষমতায় ওইভাবে থেকে দল করবে না, এটা একটা কিংস পার্টির মতো হয়ে গেল না? এইসব বিষয়গুলো পরিষ্কার করে পরিচ্ছন্ন করে কোনো একটা রাজনৈতিক লক্ষ্য স্থির করে তারা যদি রাজনৈতিক দল করে তাহলে সেটা তারা করতেই পারেন বলে আমি মনে করি।
মাহমুদুর রহমান মান্না, আমরা সাক্ষাৎকারের শেষ প্রান্তে চলে এসেছি। সব শেষে জানতে চাইছি, দেশের স্থিতিশীলতার স্বার্থেই দ্রুত নির্বাচন চায় বিএনপি, মির্জা ফখরুল এমন কথা বলেছেন। গত কয়েকদিন ধরে এ নিয়ে নানা কথা হচ্ছে, তাতে মনে হচ্ছে অন্তর্বর্তী সরকারের সাথে নির্বাচন প্রশ্নে বিএনপির একটা টানা পড়েন চলছে। আপনার কি তাই মনে হয়?
একটা অন্তর্বর্তী সরকার না স্থিতিশীল সরকার নয়, এটা জায়গাটা অন্তরীণ সময়ের জন্য সরকার, অন্তর্বর্তী সময়ের জন্য। যখনই আর একটা সরকার এসে যাবে নির্বাচনের পর তখন তো এরা আর নাই, আর দেশ শাসন করবে তো নির্বাচিত প্রতিনিধিরা, এটা একটা কমন ফিলোসফি। আমরা শুধু দেশের জনগণের পক্ষ থেকে কথা তুলেছি, তারা মানে মানুষ সমর্থন করেছে, অন্তর্বর্তী সরকার সমর্থন করেছে, যে সেই ট্রেডিশনাল ঝগড়া ঝাঁটি মারামারি ব্যালট বক্স হারিয়ে যাক, নিজের ভোট রাতে করা, বিরোধী দলের অনুপস্থিতিতে ভোট করা, এই ধরনের ভোটটা সবার কাছে গ্রহণযোগ্য একটা ভোট চাই, সেই রকম ভোটই দেশের রাজনৈতিক স্থিতি দিতে পারে। তো সেই জন্য যত তাড়াতাড়ি হবে ততই তো ভালো। ভালো ভোট করবার জন্য সংস্কার লাগবে, অন্যগুলো জিনিসের সংস্কারের জন্য সময় লাগবে কিছু, সেই সময়টুকু যেটা ডক্টর রুই বলছেন যে নিতান্ত প্রয়োজনের সময়টা আমাদের লাগবেই, তারপরে আমরা ভোট দেবো, সেটা যদি হয় তাহলে দেবেননি, সেটাই করতে হবে, সময় প্রলম্বিত করবার কোনো সুযোগ নেই এখানে।
তো জনাব মাহমুদুর রহমান মান্না, রেডিও তেহরানের আলাপন অনুষ্ঠানে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে আবারও অশেষ ধন্যবাদ জানাচ্ছি।
আপনাদেরকেও ধন্যবাদ।
আর শ্রোতা বন্ধুরা, এরই সাথে আলাপন থেকে বিদায় চাইছি। আপনারা সবাই ভালো সুস্থ ও নিরাপদ থাকুন।
শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশন। এবারে যাওয়া যাক পরবর্তী আয়োজনে।
সুন্দর জীবন,
প্রিয় শ্রোতা বন্ধুরা, সুঅভ্যাস গড়ার উপায় সংক্রান্ত ধারাবাহিক আয়োজন সুন্দর জীবনে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন
এবং আমি আক্তার জাহান।
গত আসরে আমরা অন্যের সঙ্গে নিজেকে তুলনা করার নানা ক্ষতিকর দিক এবং এই অভ্যাস থেকে মুক্তির উপায় নিয়ে আলোচনা করেছি। আজ আমরা অন্যের সঙ্গে নিজের স্বামী বা স্ত্রীর তুলনার নেতিবাচক নানা দিক এবং এ থেকে মুক্তির উপায় নিয়ে আলোচনা করব। আশা করি শেষ পর্যন্ত আমাদের সঙ্গে আছেন।
পবিত্র কোরআনের সূরা রুমের 21 নম্বর আয়াতে মহান আল্লাহ বলেছেন, তাঁর নিদর্শনাবলীর মধ্যে আর এক নিদর্শন হচ্ছে তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে তোমাদের সঙ্গিনীদের সৃষ্টি করেছেন, যাতে তোমরা ওদের নিকট শান্তি পাও এবং তিনি তোমাদের মধ্যে ভালোবাসা ও সহানুভূতি সৃষ্টি করেছেন। নিশ্চয়ই চিন্তাশীল সম্প্রদায়ের জন্য এতে নিদর্শন আছে। স্বামী স্ত্রী পারস্পরিক ভালোবাসা ও সহানুভূতির গুরুত্ব উপলব্ধি না করে অনেকেই অন্যদের সঙ্গে নিজেদের স্বামী বা স্ত্রীর তুলনা করে থাকেন। অনেকেই মনে করেন এই উপায়ে তারা নিজেদের স্বামী বা স্ত্রীকে সংশোধন করতে সক্ষম হবেন, কিন্তু বাস্তবতা হলো এই পন্থাটি কোনোভাবেই ইতিবাচক নয়, বরং ব্যাপক ক্ষতিকর। এই পন্থাটি দাম্পত্য সম্পর্কের ভয়ানক ক্ষতি করে। শুধু স্বামী বা স্ত্রী নয়, পুরো পরিবারই তা থেকে ক্ষতিগ্রস্ত হয়। আজ আমরা এর কারণ এবং এ ধরনের অভ্যাস থেকে মুক্তির উপায় তুলে ধরার চেষ্টা করব। অন্যদের সঙ্গে তুলনার মাধ্যমে আপনি আপনার স্বামী বা স্ত্রীর ব্যক্তিত্ব ও অনুভূতিতে আঘাত করছেন, এর ফলে আপনার জীবনসঙ্গীর আত্মবিশ্বাস কমতে শুরু করে।
অনেক গবেষক মনে করেন স্বামী বা স্ত্রীর মধ্যে অন্যের সঙ্গে তুলনার প্রবণতা গড়ে ওঠে মূলত শিশুকাল থেকে। এটা তাদের মধ্যেই বেশি দেখা যায় যারা শিশুকালে সব সময় অন্যের সঙ্গে তুলনার শিকার হতেন, আর শিশুকালের এই ঘটনাগুলোর মধ্য দিয়েই তার মন মগজে এই প্রবণতা খুঁটি গেড়ে বসে। এরপর বড় হয়ে সে নিজেই তুলনা করতে শুরু করে। এ ধরনের শিশুরা বড় হয়ে নিজের সবকিছুর সঙ্গে অন্যের তুলনা করতে শুরু করে। পেশা, বাসস্থান, এমনকি বাবা মা ও স্ত্রী নিয়েও অন্যের সঙ্গে তুলনা চলে। এ ধরনের ব্যক্তি কখনোই নিজের জীবন সংসার এমনকি পেশা নিয়ে সন্তুষ্ট হতে পারে না। তারা সবসময় সর্বোত্তম ও শ্রেষ্ঠ হতে চায়, কিন্তু সবার পক্ষেই যে শ্রেষ্ঠ হওয়ার সম্ভব নয় তা বুঝতে পারে না। নিজেদের স্বামী বা স্ত্রীর কারণেও এ ধরনের তুলনা করার প্রবণতা গড়ে উঠতে পারে। এটা হয় যখন স্বামী বা স্ত্রী সবসময় ভালোবাসা, মায়ামমতা, যৌন সম্পর্ক অথবা আর্থিক ক্ষেত্রে অপূর্ণতা অনুভব করতে থাকে। অনেকে আবার বাহ্যিক রূপ নিয়েও তুলনা করেন।
অন্যের সঙ্গে স্বামী বা স্ত্রীর বাহ্যিক রূপ নিয়ে তুলনা করার চেয়ে বড় ভুল দাম্পত্য জীবনে আর হতে পারে না। এই ভুল দাম্পত্য জীবনে অপূরণীয় ক্ষতি ডেকে নিয়ে আসে। এর ফলে আপনার স্বামী বা স্ত্রীর আত্মবিশ্বাস ক্রমেই কমতে থাকে এবং পারস্পরিক আকর্ষণ মলিন হতে শুরু করে। মনে রাখবেন, দাম্পত্য জীবনে বাহ্যিক রূপটাই শেষ কথা নয়। দাম্পত্য জীবনে যেটা বেশি প্রভাব ফেলে তা হলো পারস্পরিক সমঝোতা, বোঝাপড়া এবং ঘনিষ্ঠ সম্পর্ক। এছাড়া তুলনা করার কারণে আপনি নিজের অজান্তেই আপনার স্বামী বা স্ত্রীর প্রতি শ্রদ্ধাবোধ হারাতে থাকবেন। সম্পর্কের সব ক্ষেত্রে একটা শীতল ভাব চলে আসবে। এটা এমন পর্যায়ে যেতে পারে যে আপনার সন্তান লালন পালনের উপর খারাপ প্রভাব ফেলতে পারে। এর ফলে স্বামী বা স্ত্রীর মনে এই ধারণার জন্ম নিতে পারে যে তার স্বামী বা স্ত্রী তাকে পছন্দ করে না। এমন ধারণাও হতে পারে যে বিয়ের পর থেকেই তার জীবনসঙ্গী তাকে মন থেকে মেনে নেয়নি এবং তার কাছে তিনি গুরুত্বহীন। এর ফলে সে হতাশায় ভুগতে পারে।
এর ফলে কখনো কখনো তার মধ্যে প্রতিশোধ প্রবণতার জন্ম হতে পারে। সুযোগ পেলেই ভুল ধরতে শুরু করে। এসবই পরিবারের ভেতরে ভাঙন ও অশান্তির কারণ। এটা এমনভাবে আঁকড়ে ধরতে থাকে যে স্বামী স্ত্রীর মধ্যে প্রতিদিনই একটু একটু করে দূরত্ব বাড়তে থাকে। এছাড়া আর্থিক দিক থেকে তুলনা করলে স্বামী বা স্ত্রী ব্যাপক চাপ অনুভব করতে পারেন এবং এই অবস্থা থেকে বেরিয়ে আসতে বড় ধরনের ঝুঁকি নিয়ে নিতে পারেন, যা গোটা পরিবারের জন্যই ক্ষতিকর। এই অভ্যাস থেকে মুক্তি পেতে আপনাকে আগে আশা প্রত্যাশার গণ্ডিটা ছোট করতে হবে, নিজের শক্তি সামর্থ্য অনুযায়ী আপনার আশা ও চাহিদাকে মূল্যায়ন করতে হবে, প্রয়োজনে এক্ষেত্রে কাটছাট করে এগোতে হবে। আপনি যদি নিজের চাহিদা ও প্রত্যাশাকে সামর্থ্যের সঙ্গে সমন্বয় করে নেন, তাহলে উদ্বেগ, উৎকণ্ঠা ও মানসিক অশান্তি কমবে। অনেকের জীবনে সঠিক কোনো লক্ষ্য নেই, এ কারণে তারা তুলনা করতে থাকেন। মনে রাখতে হবে, প্রত্যেকের জীবন তার নিজের সঙ্গে সম্পর্কিত, এ কারণে কখনোই অন্যের জীবনের সঙ্গে নিজের জীবনকে তুলনা করে দাম্পত্য সম্পর্ক নষ্ট করা উচিত নয়।
যখনই আপনার কাছে অন্যের স্ত্রী বা স্বামীকে তুলনামূলকভাবে ভালো মনে হবে অথবা আপনার মধ্যে তুলনা করার প্রবণতা দেখা দেবে, তখনই যে বিষয়টি সামনে আনবেন তা হলো আপনি জেনে শুনেই বিয়ে করেছেন এবং প্রতিটি মানুষেরই ভালো মন্দ উভয় দিকই রয়েছে। শুধু খারাপ দিকগুলোর উপর ফোকাস করলে এবং সেগুলো নিয়ে চিন্তা ভাবনা করলে কষ্টের মাত্রা আরও বেড়ে যেতে পারে। এ অবস্থা থেকে বেরিয়ে আসার আরেকটি উপায় হল নিজের স্বামী বা স্ত্রীর প্রতি সহানুভূতিশীল হওয়া। সম্পর্কটা আরও জটিল হওয়ার আগেই আপনি নিজের ভালোবাসা ও সহানুভূতি প্রকাশ করুন। আপনি বলুন যে তার পরিশ্রমের মর্যাদা সম্পর্কে আপনি অবহিত, আপনি যে তাকে ভালোবাসেন, পছন্দ করেন এবং আপনার কাছে যে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ তা কথাই ও কাজে বোঝানোর চেষ্টা করুন। আপনার এসব কথা ও কাজ জীবনসঙ্গীকে আরও ভালো কাজে উৎসাহ যোগাবে, তার কর্মতৎপরতা আরও গতিশীল হবে।
কিন্তু আপনি যদি কেবল তুলনা করতে থাকেন তাহলে এর উল্টো ফল হতে পারে, দাম্পত্য সম্পর্কটা বিষিয়ে উঠতে পারে। বাস্তবতা হলো মানুষের মন তার অজান্তেই অন্যের জীবনযাত্রার ইতিবাচক দিকগুলোর সঙ্গে নিজের জীবনের তুলনা করতে থাকে। যখনই অনুভব করবেন আপনার মধ্যে এমনটি হচ্ছে, তখনই এটা থামিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে। স্বামী বা স্ত্রীর ভালো দিকগুলো নিয়ে বেশি ভাবুন, অন্যকে নিয়ে ভাবার আগে নিজের জীবন নিয়ে ইতিবাচক চিন্তা করুন। কিভাবে আপনারা একসঙ্গে সুখে শান্তিতে থাকতে পারবেন, কিভাবে কঠিন সময়গুলো মোকাবেলা করে সামনের দিকে এগোতে পারবেন, সেগুলো নিয়ে বেশি বেশি ভাবুন। দুজনের সুন্দর মুহূর্তগুলো স্মরণ করুন, সেগুলো নিয়ে ভাবুন, সুখ স্মৃতিগুলো সামনে আনার চেষ্টা করুন।
প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের সবার সুন্দর ও সুস্থ জীবন কামনা করে শেষ করছি সুন্দর জীবন শীর্ষক ধারাবাহিকের আজকের আসর। কথা হবে আবারও আগামী আসরে। শ্রোতা বন্ধুরা, এবারের পরিবেশনায় আপনাদের স্বাগত জানাচ্ছি। শ্রোতা বন্ধুরা, এবারে শুনুন আজকের অধিবেশনের সর্বশেষ আয়োজন।
যুদ্ধ ও আসল অপরাধী।
শ্রোতা ভাই বোনেরা সালাম ও শুভেচ্ছেন। আশা করি যে যেখানেই আছেন ভালো ও সুস্থ আছেন। যুদ্ধ ও আসল অপরাধী শীর্ষক ধারাবাহিক আলোচনার এ সপ্তাহের আসরেও আমরা ইরান ইরাক যুদ্ধ সম্পর্কে আলোচনা করব। আশা করি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
গত পর্বের আলোচনায় আমরা ইরানের উপর সাদ্দামের যুদ্ধ চাপিয়ে দেয়া ও তা জোরদারের ক্ষেত্রে বাগদাদের প্রতি উপসাগরীয় দেশগুলো সহ মার্কিন সরকার, সোভিয়েত ইউনিয়ন ও পশ্চিমা কোনো কোনো দেশের অর্থ এবং অস্ত্র সাহায্য নিয়ে কথা বলেছি। আমরা বলেছি মার্কিন সরকার ইরানের বিরুদ্ধে যুদ্ধে ইরাককে $500 কোটি বেশি অর্থ সহায়তা দিয়েছিল। সাদ্দামকে অর্থ সহায়তা দেওয়ার ক্ষেত্রে প্যারিসও পিছিয়ে ছিল না। ফরাসি দৈনিক লামন্ড ও এক্সপ্রেস জানিয়েছে, সাদ্দামের প্রতি ফরাসি অর্থ সহায়তার পরিমাণ ছিল $5,000 কোটি। ফরাসি দৈনিক দো প্যারির খবর অনুযায়ী এই অর্থ সহায়তার পরিমাণ ছিল $8,000 কোটি। ফ্রান্সের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী ক্লাউড শেন্স জানিয়েছেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কোনো কোনো স্থায়ী সদস্যের অনুরোধে এবং ইসলামী ইরানের বিরুদ্ধে ইরাককে সহায়তা দেওয়ার গোপন সিদ্ধান্তের ভিত্তিতে বাগদাদকে যুদ্ধের প্রথম দিকেই এই বিপুল অর্থের সামরিক ও বেসামরিক সহায়তা দেয় প্যারিস। ইরাক দেনা শোধ করতে সংকটের শিকার হওয়ায় ফ্রান্স বেশ কয়েকবার পাওনা আদায়ের কাজ স্থগিত রাখে এবং অস্ত্র কেনার জন্য সাদ্দামকে আবারও বিপুল অঙ্কের অর্থ ঋণ দেয়।
ইরানের ওপর চাপিয়ে দেওয়া যুদ্ধের সময় বিপুল অঙ্কের অর্থ সাহায্য ছাড়াও সাদ্দামের সহযোগী শক্তিগুলো বাগদাদকে বিপুল পরিমাণ আধুনিক ও অত্যাধুনিক সমরাস্ত্রও দিয়েছিল। মার্কিন লেখক ফ্রেডম্যান লিখেছেন, মার্কিন সরকার সিআইএর তৎকালীন প্রধান উইলিয়াম কেইসির পরামর্শে ইরাককে ক্লাস্টার বোমা দেওয়ার সিদ্ধান্ত নেয়, কারণ ক্লাস্টার বা গুচ্ছ বোমাকে ইরানি প্রতিরোধ বাঞ্চলের জন্য উপযুক্ত অস্ত্র বলে পরামর্শ দেওয়া হয়েছিল। এই অস্ত্রটি রাসায়নিক অস্ত্রসহ অপ্রচলিত নানা অস্ত্রের মতোই যুদ্ধের ময়দানে ব্যাপক হত্যাকাণ্ড ঘটায়। এই বোমাগুলো ঠিকমতো কাজ করলে একটি ফুটবল মাঠের চেয়ে 10 গুণ বড় স্থানে ঝর্ণাধারার মতো ছড়িয়ে পড়ে সবকিছুকে ধ্বংস করে দেয়। একই সময়ে ইতালির কাছ থেকে 90 লাখ মানববিধ্বংসী মাইন কেনে ইরাক। এই মাইনগুলোর মূল্য ছিল $2,50,00,000। ইরাকের বসরার একজন সামরিক প্রশিক্ষক বলেছেন, মাইন বিছানোর পর মাত্র একবার গোলাবর্ষণের মাধ্যমে 2 কিলোমিটার দূরত্বের মধ্যে থাকা সব ইরানিদেরকে হত্যা করতাম। এইসব অস্ত্র ইরানি সেনাদের ঢল রুখে দিত।
ফ্রান্স প্রায় $160 কোটি মূল্যের এক চুক্তির আওতায় ইরাককে 83টি ভ্যালকান কামান দিয়েছিল। এছাড়াও ইরাক ফ্রান্সের টিআরটি কোম্পানির কাছ থেকে বিশেষ ধরনের অত্যাধুনিক ফিউজ কিনেছিল। এই ফিউজ মর্টারের গোলার মাথায় বসানো হতো এবং তা মাটিতে পড়ার আগেই গোলা বিস্ফোরিত হতো। 1982 সালের জুন মাসে বেলজিয়ামের সিকসিকো কোম্পানি ইরাকের সঙ্গে $83 কোটি মূল্যের একটি চুক্তি স্বাক্ষর করেছিল। এই চুক্তির আওতায় ইরাকে ভূগর্ভের 50 মিটার গভীরে 800টি আশ্রয়কেন্দ্র নির্মাণের কাজ পায় ওই কোম্পানি। ইরাকের সামরিক শিল্প বিভাগের তৎকালীন প্রধান হুসাইন কামাল বলেছেন, আসলে আমরা পরমাণু বোমা তৈরির চেষ্টা করছিলাম। এছাড়াও জার্মান কোম্পানি কার্ল কুলম্ব সামেরাই 6টি রাসায়নিক অস্ত্রের কারখানা তৈরি করে দেয় ইরাকের জন্য। এসব কারখানায় মাস্টার্ড ও সারিন জাতীয় নার্ভ গ্যাস সহ নানা ধরনের রাসায়নিক অস্ত্র তৈরি করত ইরাক। পরবর্তীকালে জার্মান ম্যাগাজিন স্পাইগেলের বরাত দিয়ে বিবিসি বলেছে, জার্মানি গণবিধ্বংসী অস্ত্র নির্মাণের কাজে ইরাকে যে ব্যাপক পরিমাণ গবেষণাগত ও উৎপাদনগত সহায়তা দিয়েছে, বিশ্বের অন্য কোনো দেশই এতটা সহায়তা দেয়নি। কিন্তু মানবাধিকারের দাবিদার হওয়া সত্ত্বেও বিশ্বের পরাশক্তিগুলো এইসব অপরাধের ব্যাপারে নীরব থেকেছে। এমনকি সাবেক মার্কিন সিনেটর রিচার্ড মার্ফি এ প্রসঙ্গে এক সাক্ষাৎকারে রাসায়নিক অস্ত্র ব্যবহারকে ইরাকের অধিকার বলে উল্লেখ করেছিলেন।
ইরাককে এত বিপুল পরিমাণ অস্ত্র ও অর্থ সাহায্য দেওয়া ছাড়াও
সাদ্দামের সহযোগী সরকারগুলো ইরাকে অনেক দক্ষ সেনাও পাঠায়। দৃষ্টান্ত হিসেবে বলা যায়, ইরানি পাইলটরা চাপিয়ে দেওয়া যুদ্ধের পুরো সময়টিতেই নানা দেশের পাইলটদের শত্রুতার শিকার হয়েছেন। ইরাকের কোনো কোনো MiG-21 ও MiG-23 পাইলটরা ছিল মিশরীয়। ইরাকের ফরাসি মিরাজ ওয়ান জঙ্গি বিমানগুলোর পাইলটদের মধ্যে অনেকেই ছিল বেলজীয়। বিশেষ করে 1985 থেকে 1986 সালে এইসব ইরাকি বিমানের পাইলটরা ছিল বেলজিক, দক্ষিণ আফ্রিকান, অস্ট্রেলিয়ান ও অন্তত একটি ক্ষেত্রে আমেরিকান। এছাড়াও ফরাসি ও জর্দানি বৈমানিকরা ইরাকিদের প্রশিক্ষক হিসেবে সেবা দিয়েছে। রুশ ও জার্মান পাইলটরাও MiG-25 নিয়ে নানা অভিযানে অংশ নিত। ইরাকে মোতায়েন রুশ পাইলটরা সবসময় ইরানের F-14 বিমানগুলোকে মোকাবিলা করত এবং এসব সংঘর্ষের সময় বেশ কয়েকটি ইরাকি MiG-25 রুশ পাইলটসহ ইরানিদের হাতে ভূপাতিত হয়েছে।
রাশিয়া সাধারণত তার কয়েকজন সেরা ও অভিজ্ঞ পাইলটকে ইরানে হামলার অভিযানে পাঠাত। যুদ্ধের সময় ইরাকি পাইলটরা খুবই আনাড়িপনা দেখিয়েছিল। তাদের তৎপরতা ছিল পশ্চিমা স্ট্যান্ডার্ডের চেয়ে অনেক বেশি নিম্নমানের। আসলে পুরো যুদ্ধের সময়টাতেই ইরাকিরা আধুনিক সমরাস্ত্র ব্যবহারের ক্ষেত্রে অভিজ্ঞ সেনার অভাবে ভুগেছে। এটা ছিল তাদের অন্যতম বড় সমস্যা। তারা কখনোই আধুনিক অস্ত্রগুলোকে সর্বোচ্চ মাত্রায় ব্যবহার করতে পারেনি। যেমন ইরাক Su-24 বিমানগুলো পাওয়ার পরও 4 বছর ধরে এইসব জঙ্গি বিমান ব্যবহার করতে পারেনি। আধুনিক অস্ত্রশস্ত্র ব্যবহারে ভুল করা বা অদক্ষতার কারণে বহু ইরাকি সেনা প্রাণ হারিয়েছে। তাদের অনেকেই প্রাণ হারিয়েছে কমান্ডারদের দুর্বলতার কারণে। ঠিক কত সংখ্যক ইরাকি সেনা এইসব কারণে এবং তাদের কতজন সরাসরি যুদ্ধে প্রাণ হারিয়েছে তার হিসেব দেওয়াও বেশ কঠিন কাজ। যুদ্ধ শুরুর পর 1983 সাল পর্যন্ত ইরাকের প্রায় 200টি জঙ্গি বিমান ধ্বংস হয়। এসবের মধ্যে বেশিরভাগই ইরানের সঙ্গে যুদ্ধের কারণে নয়, বরং নানা দুর্ঘটনায় এবং মেরামতের বা সংরক্ষণের সমস্যার কারণে ধ্বংস হয়েছে।
এভাবে বলা যায়, সাদ্দাম আসলে বিশ্বের সাম্রাজ্যবাদী শক্তিগুলোর হয়েই ইরানের বিরুদ্ধে যুদ্ধ করেছিল, আর এজন্যই পাশ্চাত্য তাকে বহু ক্ষেপণাস্ত্র ও রাসায়নিক অস্ত্র দিয়েছিল এবং পরমাণু অস্ত্র দেওয়ারও উদ্যোগ নেয়। প্রাচ্য ও পাশ্চাত্যের পরাশক্তিগুলো দেওয়া এইসব অস্ত্র ইরানের বেসামরিক নাগরিকদের উপরও ব্যবহার করা হয়, কিন্তু বেসামরিক জনগণের উপর গণহত্যা চালিয়েও এইসব পরাশক্তি যুদ্ধে জয়ী হতে পারেনি ও নতজানু করতে পারেনি বিপ্লবী ইরানি জাতিকে। ইরানি জাতির বীরত্ব ও আত্মত্যাগ বিশ্বের জনগণের জন্য কিংবদন্তিতুল্য ইতিহাস হয়ে আছে। ফরাসি বার্তা সংস্থা ইরানি যোদ্ধাদের বীরত্ব ও কৌশল সম্পর্কে 1984 সালে এক নিবন্ধে লিখেছিল, সাহসিকতার দিক থেকে ইরানিদের সামরিক কৌশল ইতিহাসে অক্ষয় হয়ে থাকবে। যুদ্ধ শেষ হওয়ার পরও ইরানি মুজাহিদদের বীরত্বের ঘটনাগুলো বিশ্ববাসীর মনে এখনও প্রজ্জ্বল হয়ে আছে।